বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন বুধবার রাত, আর এখানে ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ রয়েছে আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ভারতে সংশোধিত নাগরিকত্ব বিল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বিলটি কেন, কি এর উদ্দেশ্য, নির্বাচনী রাজনীতির জন্য কি?
রয়েছে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
ভারতীয় উপমহাদেশে সন্ত্রাসবাদ দমনে নরেন্দ্র মোদী সরকারের পাশে থাকার আশ্বাস দিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
আর আজ রয়েছে আমাদের নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, বাংলাদেশে বাংলা ভাষা চর্চা প্রয়োগ ও অপপ্রয়োগ। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ
খবর, পড়ছি সরকার কবিরউদ্দিন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন ভারত সফরে নতুন দিল্লিতে রয়েছেন। ওখানে তিনি বলেন যে সন্ত্রাস এমনই এক উদ্বেগের বিষয় এককভাবে কোনো দেশের জন্যই, যা ভিন্ন কিছু নয়, এবং সন্ত্রাস দমনে তার দেশ ভারতের সঙ্গে সহযোগিতা করবে। দুদিনের সফরে আজ বুধবার তিনি বলেন, ভারতে $10,000 কোটি বিনিয়োগের সম্ভাবনা সুযোগ বিদ্যমান রয়েছে। এই যে ভারত সফরে তিনি গেলেন, এ এমন একটা সময় ঘটল যখন কিনা দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উত্তেজনা মাত্রা চরমে গিয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ভারতীয় কাশ্মীরে 40 সংখ্যক আধাসামরিক বাহিনীর সৈনিক সন্ত্রাসী হামলায় নিহত হবার পর, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাকিস্তান সফরের পর এখন ভারতে তার সঙ্গে কথাবার্তা হলো ভারতীয় কর্তা ব্যক্তিদের সঙ্গে। ভারতীয় সৈনিকদের নিহত হওয়ার বিষয়টি উল্লেখ তিনি করেননি, তবে সাংবাদিক সকাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একত্রে উপস্থিত হয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে গোয়েন্দা তথ্যাদির আদান প্রদানে এবং রাজনীতি অঙ্গনে সন্ত্রাস বিষয়ক সমস্যাদির সমন্বয় বিধানে মোদী উল্লেখ করেন, সন্ত্রাস আমাদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করছি আমরা। নরেন্দ্র মোদী উল্লেখ করেন, সন্ত্রাস প্রতিরোধ এবং নৌ ও সাইবার নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছি আমরা। সৌদি যুবরাজ বিশাল এক ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে ভারত গিয়েছেন। বলেন, 2016 পর থেকে অদ্যাবধি রিয়াদ ভারতে বিনিয়োগ করেছে $4,040 কোটি পরিমাণ অর্থ। দুদেশের মধ্যেকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ গত বছরে ছিল $2,700 কোটি। বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ ভারতকে সৌদি আরব তার অপরিশোধিত তেলের 1/5 রফতানি করে থাকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোরের সঙ্গে বলেছেন যে গতকাল বুধবার যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেওয়াল গড়তে জরুরি অবস্থা ঘোষণার সর্বোচ্চ এখতিয়ার রয়েছে তার। এর অর্থায়নে কংগ্রেসের মুখাপেক্ষী না হয়েও এটা করতে তিনি পারেন অবশ্যই। 16টি রাজ্য ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মামলা রুজু করেছে গতকাল মঙ্গলবার। ট্রাম্প বলেছেন, মামলায় জিত আমাদের হবেই হবে। এরই জবাব দিয়েছেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল আইনমন্ত্রী জাভিয়ার বাসেরা। বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প, কথাবার্তা আপনি বলতে থাকুন, আমরা আপনার বিরুদ্ধে আনা মামলার জন্য সাক্ষ্য প্রমাণাদি সংগ্রহের কাজ তো চালুই রেখেছি। সরকারি তহবিলের অর্থ এক খাত থেকে অন্য খাতে স্থানান্তরিত করা স্থায়ীভাবে নিষিদ্ধ করার জন্য ওইসব মামলায় আদালতের প্রতি অনুরোধ জানানো হয়েছে। তা সে অর্থ দেয়াল নির্মাণের জন্য কংগ্রেস ব্যয় বরাদ্দ না দিলেও। প্রেসিডেন্ট ট্রাম্প 2016 নির্বাচনী প্রচারণাকালে দুই নারীর মুখ বন্ধ করার জন্য তাদের অর্থ প্রদান করার বিষয়ে তদন্তের বিষয়টি ট্রাম্পেরই মিত্রস্থানীয় একজনের এখতিয়ারে ন্যস্ত করতে বলে তার সাবেক ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলকে বলেছিলেন, এ কথা সত্য নয় বলে উল্লেখ করেছেন। অভিযোগের বিষয়টি বেরিয়েছে নিউ ইয়র্ক টাইমস পত্রিকার খবরে। বলা হয়েছে, ট্রাম্প নাকি ওই তদন্তের বিষয়টি নিউ ইয়র্কের দক্ষিণাঞ্চলীয় এলাকার অ্যাটর্নি জেফরি বার্মানের হাতে ন্যস্ত করতে অনুরোধ জানিয়েছিলেন ম্যাথিউ বিটেকারকে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটা সঠিক নয় মোটে। কে বলেছে একথা আপনাদের? ভুয়ো খবর, এসব ভুয়ো খবর, অনেক কিছু রয়েছে ভুয়ো। না, এটা আমি করিনি। আপনার বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। সারা বাংলাদেশে অমর একুশের সব আয়োজন চূড়ান্ত, এখন জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রস্তুত, চারপাশে করা নিরাপত্তা বলয়। রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে এক আওয়াজ, এক সুর। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। কিছু সময়ের মধ্যেই সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে কেন্দ্রীয় শহীদ মিনার। শহীদ মিনার ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 16,000 নিরাপত্তা কর্মী থাকবেন সার্বক্ষণিক প্রহরায়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যাবেন ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে, সাধারণ মানুষও যাবেন ফুল হাতে, যাবেন বিদেশি কূটনীতিকরাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার 21 জন বিশিষ্ট নাগরিকের হাতে তুলে দেন 21শে পদক। বলেন, ভাষা, সাহিত্য এবং সংস্কৃতিকে এগিয়ে নেওয়া আমাদের কর্তব্য, তাহলেই বিশ্বের বুকে বাংলা ভাষা এবং বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সৌদি যুবরাজকে গতকাল রাতে ভারতের নতুন দিল্লি বিমানবন্দরে স্বাগত জানানো হয়। জানাচ্ছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায় কলকাতা থেকে।
দুই দেশের মধ্যে একাধিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে বলে খবর। এরপর প্রধানমন্ত্রী ও সৌদি যুবরাজ যৌথ সাংবাদিক বৈঠক করেন। সেখানে সৌদি যুবরাজ সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ আমাদের সকলের চিন্তার বিষয়, আমরা এই ইস্যুতে ভারতের পাশে থাকব, সব রকমভাবে সাহায্য করব, গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করব ভারতকে, সকলকে একসঙ্গে নিয়ে এগিয়ে চলব পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য। এদিনের যৌথ সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পুলওয়ামার হামলার প্রসঙ্গ সামনে এনেছেন। সন্ত্রাসবাদ দমনে ভারত ও সৌদি আরব যে সহমত পোষণ করছে সে কথাও প্রধানমন্ত্রী জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, যে দেশ সন্ত্রাসবাদে ইন্ধন যোগাচ্ছে তাদের উপর আরও চাপ বাড়াতে সহমত হয়েছি আমরা। নরেন্দ্র মোদী একাধিক বিষয়ে সৌদি আরবের সহযোগিতার প্রশংসাও করেছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
মাত্র 5 দিনের ব্যবধানেই সৌদি আরব থেকে নানা ধরনের নির্যাতন আর বেতন না পাওয়ার তিক্ত অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন আরও বেশ কয়েকজন বাংলাদেশি নারী। জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
14 ফেব্রুয়ারি রাতেই ফিরেছিলেন 32 জন, আর 2019 জানুয়ারি আর ফেব্রুয়ারির এই মাত্র কয়দিনেই দেশে ফিরে এসেছেন 350-এর বেশি বাংলাদেশি নারী গৃহকর্মী। 2018 সালে ফিরে এসেছেন 12 শতাধিক। মঙ্গলবার রাতে যারা ফিরেছেন তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,
মার দর করছে, গেটায় নানাবাই দিয়ে গেছে। সরকারের কাছে অনুরোধ করতেছি যে মেয়েদের ভিসাগুলো বন্ধ করা দেন, কারণ ওইখানে অনেক হাজার হাজার মেয়েরা নির্যাতন হইতাছে।
ঢাকায় অধিকার সক্রিয়বাদী সংস্থা এবং বিশেষজ্ঞগণ জানিয়েছেন, নির্যাতন থেকে রক্ষা পেতে অনেকেই বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে আশ্রয় নিয়েছেন। গত 3 বছরে কমপক্ষে 8,000 বাংলাদেশি নারী গৃহকর্মী বাধ্য হয়ে দেশে ফিরে এসেছেন। তবে কতজন সেফ হোমে আশ্রয় নিয়েছেন তার সুনির্দিষ্ট কোনো তথ্য ঢাকায় পাওয়া যায়নি। প্রায় 1,00,000 বাংলাদেশি নারী গৃহকর্মী 2016 সালের পরে সৌদি আরব গেছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমির খসরুর রিপোর্টের পর এবার মতিউর রহমান চৌধুরীর আরেকটি রিপোর্ট। রিপোর্টের মুখবন্ধে আমির মতিউর রহমান চৌধুরী বলছেন, ভারতের সংশোধিত নাগরিকত্ব বিল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিলটি কেন, কি এর উদ্দেশ্য, নির্বাচনী রাজনীতির জন্য কি? গালফ নিউজকে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এসব প্রশ্ন উত্থাপন করেন। বলেন, কেন এই বিল তা তিনি বুঝতে পারেন না। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের কারণে এই বিল আনা হয়েছে এমনটাও মনে করেন না শেখ হাসিনা। কারণ বাংলাদেশে এমন কিছু ঘটেনি যার জন্য এই বিল আনতে হবে। কিছু ঘটনা ঘটলেও আমরা তার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, ভারতের এমন কিছু করা ঠিক হবে না যাতে করে উত্তেজনা সৃষ্টি হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সিরিয়ায় এখনও যে শেষ একটা এলাকা ইসলামিক স্টেট জঙ্গিদের কব্জায় রয়ে গিয়েছে, ওখান হতে অসামরিক লোকজনকে সরিয়ে নিতে কাজ করছে একটি ট্রাক বহর। আজ বুধবার 8টি ট্রাকযোগে লোকজনকে বাগুজ জনপদ থেকে হঠিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত মিলিশিয়ারা এই হালের ক সপ্তাহে এগিয়ে চলেছে দখলদারি অভিযান নিয়ে। ইউগান্ডার ক্ষমতাসীন পার্টি 2021 নির্বাচনের জন্য প্রেসিডেন্ট ইয়োভেরি মুসোভেনির প্রতি সমর্থন ব্যক্ত করেছে। 74 বছর বয়সী ইয়োভেরি মুসোভেনির প্রতি ন্যাশনাল রেজিস্ট্যান্স মুভমেন্ট দলের এই সমর্থনের কথা জানা গেল 2017 সালে প্রেসিডেন্টের বয়সসীমা 75 বছরে সীমাবদ্ধ থাকার আইনি বিধান রদ করবার প্রস্তাব সংসদে রদ হবার পর। এই গেল জুলাইয়ে ইউগান্ডার সাংবিধানিক আদালত ওই রায় অক্ষুণ্ণ রাখার বিষয়টিতে অনুমোদন দেয়। এই গেল জুলাই মাসে ন্যাশনাল রেজিস্ট্যান্স মুভমেন্ট ইয়োভেরি মুসোভেনিকে তাঁর কার্যকালের মেয়াদ বৃদ্ধি করতে এই নিয়ে দ্বিতীয়বার সুযোগ করে দিল। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এখানেই শেষ হচ্ছে।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টজে, এবং আমাদের অনুষ্ঠানটি আপনারা দেখতে পান ফেসবুক ফ্যান পেজেও। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভয়েস অফ আমেরিকার ফার্সি বিভাগের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী আরব দেশগুলো নিয়ে ইসরায়েলের পরিকল্পনা ও ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে ইসরায়েলের চিন্তাভাবনা নিয়ে কথা বলেছেন। ওয়ারসোতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান মধ্যপ্রাচ্য নিরাপত্তা সম্মেলন থেকে বেনিয়ামিন নেতানিয়াহু এই সাক্ষাৎকারটি দিয়েছেন। সাক্ষাৎকারের বিশেষ অংশগুলো অনুবাদ শোনাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে প্রশ্ন করা হয়েছিল এই সম্মেলনের পর ইরান বিষয়ে তাঁর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সঙ্গে ইউরোপীয় দেশগুলো ঐক্যমতে আসার কোনো সম্ভাবনা রয়েছে কিনা। উত্তরে নেতানিয়াহু বলেছেন, কিছু কিছু ইউরোপীয় দেশ ইতিমধ্যে একমত পোষণ করেছে, বাকিরাও করবে বলে তার বিশ্বাস, যেমনটি তিনি বলেন।
Foreign ministers from Arab countries.
নেতানিয়াহু বলছিলেন, কিছু আরব দেশ সহ বিশ্বের 60টি দেশের 60 জন পররাষ্ট্রমন্ত্রী এই সম্মেলনে উন্মুক্ত আলোচনা করেছে। ইসরায়েল এবং আরব দেশগুলো একমত যে ইরানি শাসনের প্রতিবাদ করতে হবে। আমরা জানি ইরান আমাদের শত্রু নয়, বন্ধু। ইরানের শাসকরা হচ্ছে এখন আমাদের জন্য ভীতি সৃষ্টিকারী। এটি সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে, এবং কোনো কোনো ইউরোপীয় দেশ একমত পোষণ করেছে, বাকিদের এ বিষয়ে সতর্ক হওয়া উচিত। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, তিনি আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ভালো হয়েছে এমন দাবি করলেও অনেক আরব দেশ ইসরায়েলের সঙ্গে কাজ করতে রাজি নয় কেন, এবং তার উত্তরে তিনি বলেছিলেন, ক্রমান্বয়ে সম্পর্কের উন্নতি হচ্ছে এবং পুরোপুরি হতে আরো সময় লাগবে।
Before the theocratic revolution, we had great relations, we had trade, we had tourism, we had security ties and so on. Even though
নেতানিয়াহু বলছিলেন, বিপ্লবের আগে আমাদের সম্পর্ক ভালো ছিল, বাণিজ্য, পর্যটন, নিরাপত্তা, সকল ক্ষেত্রেই মিত্রতা ছিল, কূটনৈতিক সম্পর্কও ভালো ছিল আরব বিশ্বের সঙ্গে, এখন তা আবার পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে। জর্ডান এবং মিশরের সঙ্গে শান্তি চুক্তি হয়েছে, আরব বিশ্ব জানে ইরানের প্রভাব সর্বত্রই রয়েছে, ইরানের সঙ্গেও এ নিয়ে আলোচনা হচ্ছে, পরিস্থিতি ক্রমশই ভালো হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে মত জানতে চাইলে নেতানিয়াহু বলেন,
Well, my concern is not that Iran violates the deal. My concern is that Iran will keep the deal. I think it's a horrible deal.
বলছিলেন, আমার উদ্বেগ এটি নয় যে ইরান পারমাণবিক চুক্তির বরখেলাপ করছে, বরং আমার উদ্বেগ হচ্ছে যে ইরান চুক্তিটি অব্যাহত রেখেছে। এটি একটি বাজে চুক্তি, এতে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এর নামে ইরান যে লক্ষ কোটি ডলার পাচ্ছে তা হাসপাতাল বা পানি পরিষ্কার বা স্কুলে ব্যয় করা হচ্ছে না, যাচ্ছে হুতি, হেজবুল্লাহ, বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর কাছে। হেজবুল্লাহ সহ ইরান যেসব জঙ্গি গোষ্ঠীকে সহায়তা করছে বলে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে তাতে কোনো প্রভাব পড়ছে কিনা, এমন প্রশ্নের উত্তরে নেতানিয়াহু বলেন,
Well, the money is drying out. We can see that. I mean, the deprivation of the money means that they have to cut back.
বলছিলেন যে নিশ্চয়ই পড়বে, হেজবুল্লাহ, হুতি, হামাস, এই তিন হুকে অর্থ জোগাড় কমে যাবে আস্তে আস্তে, সিরিয়ার প্রতিও কমে যাবে। ইসরায়েল সিরিয়ার ইরানি টার্গেট করে আঘাত করছে তা কতটা সফল, এতে করে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা ইসরায়েল, এমন প্রশ্নে নেতানিয়াহু বলেন,
Look, Iran says that they want to exterminate the Jews of Israel. It says that it wants to destroy Israel. Openly, every day, just about every 2 hours.
বলছিলেন, ইরান বলছে তারা ইসরায়েলে ইহুদিদের নিশ্চিহ্ন করবে, তারা ইসরায়েলকে ধ্বংস করবে, প্রতিদিন ঘন্টায় অন্তত 2 বার করে তারা এই কথা বলছে। এতে আমরা কি করতে পারি? আমাদের তো প্রতিরোধের উপায় বের করতে হবে, আমরা তাই করছি। ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সম্পর্কে বিশ্বকে সতর্ক করছে, এমন প্রশ্নে তিনি বলেন,
Because Iran has been systematically liquidating, that means murdering Iranian citizens, dissidents.
বলছিলেন, ইরান ইসরায়েলকে নানান হুমকি দিচ্ছে, ইরানিদের মধ্যে যারা শাসকদের বিরুদ্ধে মত পোষণ করে তাদেরকে, ইরানি জনগণকেই তারা খুন করছে। ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন স্থানে তারা প্রগতিশীল ইরানিদের খুন করছেন কৌশলে, এটি আমি বিশ্বকে বারবার বলে আসছি। ইরানি শাসকদের বিরুদ্ধে দেশের মধ্যে ইরানিদের প্রতিবাদকারী গোষ্ঠী সম্পর্কে মতামত জানতে চাইলে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন,
gifted people, they're very talented people, they're people that carry a great heritage, you know,
তিনি বলেন, ইরানিরা একটি সমৃদ্ধ জাতি, একটি মেধাবী জাতি। তাদের রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি, গর্ব করবার মতো ইতিহাস, অতীত। যে সাহসী ইরানিরা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করছে, তাদেরকে তা চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছি।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, বাংলাদেশে বাংলা ভাষা চর্চা প্রয়োগ ও অপপ্রয়োগ। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। আর প্রায় ঘন্টা দুয়েকের ও কম সময়ের মধ্যে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার সহ গোটা দেশের শহীদ মিনারগুলো ফুলে ফুলে ছেয়ে যাবে। মানুষের বিনম্র শ্রদ্ধায়, ভালোবাসায় সকলেই স্মরণ করবেন ভাষা শহীদদের, যাদের হাত ধরে আমাদের স্বাধীনতার দিকে এগিয়ে চলা এবং একাত্তরের স্বাধীনতা অর্জন। আজ সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আমাদের এই কলিন শো হ্যালো ওয়াশিংটন। আর যেমনটি শুনলেন যে আপনাদের জিজ্ঞাসা আর আমাদের বিশেষজ্ঞ প্যানেলিস্টদের এই জবাবের অনুষ্ঠানে আজকের বিষয়, বাংলাদেশে বাংলা ভাষা চর্চা প্রয়োগ ও অপপ্রয়োগ। এই সম্পর্কে আপনারা প্রশ্ন করতে চাইলে আমাদের কাছে অনুষ্ঠান চলার সময় সরাসরি এই নাম্বারে ফোন করতে পারেন, 2026193062। আজ আলোচনার এই প্যানেলে সরাসরি টেলি সম্মিলনী লাইনে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপিকা ডক্টর ফারজানা ইসলাম। অধ্যাপিকা ফারজানা ইসলাম, আপনাকে স্বাগতম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপিকা ডক্টর কাবেরী গায়েন। অধ্যাপিকা কাবেরী গায়েন, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ স্যার।
এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ রেজা। অধ্যাপক আহমেদ রেজা, আপনাকে স্বাগতম। একুশের সঙ্গেই যেমন আমাদের আবেগের সম্পর্ক রয়েছে, তেমনি রয়েছে আমাদের যুক্তির সম্পর্ক। বাঙালির ভাষা আন্দোলনের যুক্তিকতা ছিল বলেই কালক্রমে ভাষা সচেতনতা বিশ্বকে নাড়া দিল এবং একুশে স্মৃতি এখনও হয়ে উঠল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে আমাদের মূল্যায়ন করতে হবে যে আমাদের ভাষার প্রয়োগ কি সঠিক হচ্ছে, নাকি সেই সঠিক প্রয়োগে আমরা ব্যর্থ হচ্ছি। ভাষা নদীর মতো বহমান, পরিবর্তনশীল, এই কথাটা মেনে নিয়েও বলতে হয় যে ক্ষেত্র বিশেষে আমরা নদীতেও বাঁধ দিয়ে থাকি। আমাদের ভুলে গেলে চলবে না যে পঞ্চাশে সেই অদ্ভুত বাংলা, যেমন উজিরে আজম হাওয়াই আড্ডায় নেমে সাহাফিদের বললেন, যেখানে কোনো বিশেষ্য পদই বাংলা ছিল না। এখন ইংরেজি কিংবা হিন্দির প্রভাবে আমরা সেদিকে যাচ্ছি কিনা সেটাও ভেবে দেখা দরকার। আমরা এবার সরাসরি আমাদের শ্রোতাদের কাছে যাচ্ছি প্রশ্ন নিতে। প্রশ্নকর্তাদের কাছে অনুরোধ প্রশ্ন সংক্ষিপ্ত রাখার, আর প্যানেলের সদস্যদের প্রতিও বিনীত অনুরোধ উত্তরের পুনরাবৃত্তি না করার। প্রথম প্রশ্নটি করেছেন যশোর থেকে শ্রাবণী সুর।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। আন্তর্জাতিক ভাষা দিবস এবং আমাদের শহীদ দিবসের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি প্যানেলের কাছে জানতে চাই যে আমাদের একটা বর্ণমালা আছে যেখানে পঞ্চাশটা বর্ণ আছে, তার ১১টি স্বরবর্ণ, ৩৯টি ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের দুটো রূপ আছে, একটি হ্রাস্ব স্বর যেটাকে হালকা স্বর বলা হয়, যেমন হ্রস্বই, এবং একটা দীর্ঘ স্বর আছে দীর্ঘই। আবার ব্যঞ্জনবর্ণেরও অনুরূপ অল্প প্রাণধ্বনি এবং মহাপ্রাণধ্বনি আছে, যেমন ক, খ, গ, ঘ ইত্যাদি, আপনারা সবাই অবগত আছেন। তো এই বর্ণগুলো কিন্তু, বর্ণমালায় যে বর্ণগুলো আমরা দেখি সেগুলো কিন্তু আমাদের উচ্চারণের সঙ্গে সঙ্গতিপূর্ণ। কখনো আমরা আলতো করে কোনো উচ্চারণ করছি তখন সেটাতে রশ্মি কার ব্যবহার করছি, যখন আমরা একটু জোরে শব্দ প্রয়োগ করছি তখন সেখানে দীর্ঘ স্বরটা ব্যবহার করছি বা দীর্ঘিকার ব্যবহার করছি। কিন্তু বাংলা একাডেমি বলছে যে আমরা বাংলা একাডেমি প্রমিত বাংলা শব্দ ব্যবহার করছেন, সেখানে রশ্মিকারের প্রাধান্য আমরা বেশি দেখতে পাই এবং তারা বলছেন যে সংস্কৃত বানানের কোনো পরিবর্তন না করেই তারা এই পরিবর্তনটি শুধুমাত্র বাংলা শব্দের ক্ষেত্রে করছেন। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে শ্রেণী কিংবদন্তি এখানে কিন্তু রশ্মিকার ব্যবহার হচ্ছে। এরকম ভাবে বাংলা অনেক শব্দ যেগুলো আমরা অতীতে বাড়ি গাড়ি শাড়ি ইত্যাদি রশ্মিক দীর্ঘিকার ব্যবহার করতাম, এখন কিন্তু সেগুলোতে রশ্মিকার ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি আমি বলতে চাই যে বাংলা একাডেমি যে প্রমিত বাংলা শব্দগুলোকে প্রয়োগ করছেন, কিন্তু 1-10 বা 12 ক্লাস পর্যন্ত যে বাংলা ব্যাকরণ আছে সেখানে কিন্তু অদ্যাবধি কোনো পরিবর্তন আমি দেখতে পাইনি। তো ওই পরিবর্তনের সাথে যদি ব্যাকরণগত পরিবর্তন না আসে তাহলে শিশু শিখবে কি আর বলবে কি, সে কেন রশ্মিকা লিখছে কেন লিখবে সেটি তোমার ব্যাকরণে আসা দরকার, কেন সেই বিষয়টি নিয়ে বাংলা একাডেমি কাজ করছে না। ধন্যবাদ প্যানেলকে।
ধন্যবাদ শ্রাবণী সুর আপনাকে। প্রথমে আমি যাচ্ছি উপাচার্য অধ্যাপিকা ডক্টর ফারজানা ইসলামের কাছে।
ধন্যবাদ জানাই আমি প্রশ্নকর্তাকে এবং এই সাথে আর যে জন্য আমরা এখানে কথা বলার সুযোগ পেয়েছি সেই ভাষা শহীদদের সকলের প্রতি শ্রদ্ধা ও সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথা থেকে বলছি। আজ বর্ণমালার এই পরিবর্তন গুলো নিয়ে এবং আমাদের যে বানান লিপি এটা নিয়ে বাংলা একাডেমি কাজ করছে, নিরন্তর কাজ করছে। আমরা এখনো নিজেরা একটু বেকারদের পড়ে যাই যে কোনটি হবে রশ্মিকার না দীর্ঘিকার, রশ্মিকার না দীর্ঘকার, এগুলো নিয়ে। কিন্তু আমার মনে হয় যে কাজগুলো এখনো চলমান এবং খুব যত্নের সাথেই হচ্ছে, আমরা সদুত্তর পাব এটা আমরা আশা করতে পারি।
জি ডক্টর কাবেরী গায়েন, অনেক বিভ্রান্তি আছে এবং তার আরেকটি প্রশ্ন ছিল যে এই সংশোধনের কথাটি স্কুল পর্যায়ে যারা পড়াশোনা করছে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তারা তাদের ব্যাকরণে এই বিষয়গুলো কি সেইভাবে অন্তর্ভুক্ত, তারা কি এটা জানে যে রশ্মিকার ব্যবহারের কারণটা কি কিংবা দীর্ঘিকার ব্যবহারের কারণটা কি, কারণ আগে সম্পূর্ণ ভিন্নভাবে বানান করা হতো।
একদম সত্যি কথা, আমার কাছে মনে হয় যে বাংলা একাডেমি
হ্যালো
আপনার প্রশ্ন করছে পাঠদান করছি, আমরা কিন্তু আসলে জানি না এবং এটিকে পরিচিত করাবার কোনো সুযোগ নেই। এবং বাংলা একাডেমির পরিবর্তনের সাথে সাথে স্কুল পাঠ্যক্রম আসলে পরিবর্তিত, তার সাথে তাল মিলিয়ে হচ্ছে না স্কুল কিংবা কলেজে কিংবা আমাদের সাধারণ যারা আমরা পড়ছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের একটা কথা প্রচলিত এখন যে বিশেষ করে গণমাধ্যমগুলোতে বলে যে ইন হাউসে আমরা যে বানানটা লিখবো ওইটা একরকম হলেই চলে, মানে এক ধারার হলেই চলে, আমাদের কোনটা দীর্ঘইকার হবে এবং কোনটা রস্যইকার হবে, কোনটা রস্যইকার হবে কোনটা দীর্ঘইকার হবে, এই নিয়ে এত মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। এই জাতীয় কথা যদি গণমাধ্যমে প্রচলিত থাকে তাহলে আমরা ধারণা করতে পারি যে স্কুল এবং কলেজগুলোতে শিক্ষার ক্ষেত্রে সেটা কি হচ্ছে। এবং একটি ভাষায় যখন কোনো বানান রীতি পরিবর্তন হয় তার জন্য আমার মনে হয় রীতিমতন সেমিনার সিম্পোজিয়ামের ব্যবস্থা করা উচিত এবং সেটাকে বহুল পরিমাণে প্রচার করা উচিত, তার জন্য বড় বড় জায়গায় যেন সবাই জানতে পারে। কিন্তু আমার মনে হয় ওই পরিবর্তনটি হয় হঠাৎ করে আমরা একদিন শুনতে পাই এই বানানগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু সেটি সারা দেশে পৌঁছায় বলে আমার মনে হয় না।
জি অধ্যাপক আহমেদ রেজা।
হ্যাঁ আমি এ বিষয়ে একটু ভিন্ন মত পোষণ করি। একটা কথা হচ্ছে যে আমি বাংলা একাডেমির যেমন মনে পড়ছে বেশ কবছর আগে রবীন্দ্র জন্ম জয়ন্তী সংখ্যায় আমি একাডেমিক বানানটি দুরকম দেখেছি, আকার দয়কার ম রস্যই, আরেক জায়গায় দেখেছি ম দীর্ঘই। তো তাতে আমার মনে হয়েছে যে সেই প্রতিষ্ঠানেও কোথাও কোথাও অমনোযোগের একটা ব্যাপার আছে, অথবা যারা কাজ করছে তারা একই সঙ্গে দুটো বানানের সঙ্গে পরিচিত বলে কখন এটা দিচ্ছে ভুলে ভুল বসতেই হোক এরকম করছে। এবং আমি বানানোর ব্যাপারে একটু প্রাচীন পন্থী, যেমন ধরে দেখ লাফির বাড়ি আর বসা বাড়ি দুটো উঁচু আরেক দুরকমের, বাসা বাড়িতে যেখানে আমার বিবেচনায় যে পুরনো বানান দয়শূন্য র দীর্ঘিকার হওয়া উচিত, আর লাফির বাড়ি সেটা হওয়া উচিত দয়শূন্য র রশ্মিকার। কিন্তু এইটা আমি এখন যেটা দেখছি, বাসা বাড়ি আর লাফির বাড়ি একই বানান আর কি, এই ইকার ব্যবহার করা হয়েছে, বানান সহজীকরণ করা হয়েছে। সহজীকরণের একটা ভালো দিক হচ্ছে মানুষের জন্য ব্যবহার করা সহজ হয়ে যায়, থাকে না অনেক প্রশ্ন, থাকে না দ্বিধা, থাকে না জটিলতা, থাকে না। কিন্তু এটাও ঠিক যিনি প্রশ্নকর্তা বলেছেন যে আমাদের বাংলা ভাষা ইংরেজি ভাষার চাইতে অনেক বেশি বিজ্ঞান, মানে সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত। সে কারণে ইংরেজি ভাষায় মাত্র 26টা বর্ণ, কিন্তু বাংলা ভাষায় আছে মোট 50টা বর্ণ। অর্থাৎ এখানে ধ্বনি বিষয়গুলো এত সূক্ষ্মভাবে এসেছে যে ভাবা যায় না। পৃথিবীর খুব কম ভাষাতেই ভাষাতেই এইরকম বিন্যাস আছে, শব্দের, ধ্বনির এবং সিলেবলের এবং ডিপথংয়ের। তো আমি আমি একটু প্রাচীনপন্থী, আমি মনে করি যে যেভাবে সহজীকরণ করা হয়েছে বানানটা, সেটা বোধ হয় ভাষার যে ধ্বনিগত বৈশিষ্ট্য তার সঙ্গে তার প্রতি যথাযোগ্য সম্মান দেখানো হয়নি কিংবা গুরুত্ব দেওয়া হয়নি।
আপনার মতো আসলে শ্রাবণী ও সেই কথাই বলার চেষ্টা করেছেন যে উচ্চারণের ক্ষেত্রে, ধ্বনির ক্ষেত্রে রসইকার এবং দীর্ঘিকারের উচ্চারণের মধ্যে পার্থক্য আছে, এবং সেই পার্থক্যটা থাকার জন্যে বোধহয় সেই আপনি যেভাবে বলছেন সেভাবে বানান করার প্রয়োজন। কিন্তু বাংলা একাডেমি বলছে অন্য কথা, বাংলা একাডেমি বলছে যে সংস্কৃতজাত শব্দ কিংবা তৎসম শব্দগুলোর বানান অপরিবর্তিত থাকবে, এবং বাদবাকি যে সমস্ত শব্দ আছে বাংলা শব্দ এগুলো সবই সহজীকরণের কারণে রসইকার কিংবা রসুকার ব্যবহার করা হবে। তো আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে ইংরেজি মাধ্যমে যারা পড়ছেন বাংলাদেশে, আমরা অনেকেই ইংরেজি মাধ্যমে পড়েছি আমরা জানি, কিন্তু আমাদের বাংলা চর্চা ছিল বরাবর। এখন একটা অভিযোগ ওঠে যে অনেক বাবা মাও সেই চর্চা থেকে দূরে সরে এসেছেন, এবং ছেলেমেয়েরাও ঠিক ইংরেজি মাধ্যমে পড়ছে এরকম একটা ভাব নেওয়ার কারণে হয়তো ইচ্ছেকৃতভাবেই ভুল বাংলা বলছে, এইরকম একটা অভিযোগ আছে। এবং ওই যে একটা বিখ্যাত কবিতা আছে যে আমার ছেলে ভালো বাংলা জানে না, সেই রকম একটি বাংলাটা ঠিক আসে না, হ্যাঁ ঠিক বলেছেন, তো সেটা সেই রকম একটা কৃত্রিম গৌরববোধও আছে। কিন্তু ইংরেজি মাধ্যমেরই একজন ছাত্রী, তার নাম হচ্ছে প্রিয়তা ইফতিকার, তিনি এখন ছাত্রী নন, তিনি সমস্যার অন্য একটি দিকের দিকে ইঙ্গিত দিয়েছেন, আমরা শুনি প্রিয়তা ইফতিকার কি বলছেন।
আসসালামু আলাইকুম, আমি প্রিয়তা ইফতিকার বলছি ঢাকা থেকে। আমার প্রশ্ন ছিল হচ্ছে গিয়ে যে আমাদের যে তিনটা মিডিয়াম আছে, তিন ধরনের মিডিয়াম বলতে আমি বুঝাচ্ছি যে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম এবং মাদ্রাসা, তিনটার সিলেবাস কিন্তু একদমই ভিন্ন। অথচ আমরা যখন গ্রাজুয়েট করি ইউনিভার্সিটির পর, আমরা কিন্তু একই জব সেক্টরে কাজ করছি, একই ফিল্ডে কাজ করছি, কিন্তু আমাদের ভাষা বেশ ডিফারেন্ট একজন একজনের থেকে। আমি যদি আমার কথাই বলি, আমি ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, আর সেখানে আমাকে এখন পর্যন্ত অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয় একজন হোস্ট হিসাবে, যে আমি কেন বাংলা ফ্লুয়েন্টলি বলতে পারি না। কিন্তু আমার কথা হচ্ছে কি, একটা বাচ্চাকে যদি সারাটা দিন ইংলিশ মিডিয়ামে, আমি 8টা থেকে 2টা যদি বলি, সারাটা দিন একটা বাচ্চাকে ইংলিশে কথা বলতে ফোর্স করা হয় অথরিটি থেকে, আমরা যদি বাংলায় বলতাম তখন সেটা পানিশমেন্ট থাকতো। আর পুরো সপ্তাহে হচ্ছে গিয়ে মাত্র 40 মিনিটের 2টা বাংলা ক্লাস ছিল, এছাড়া আমাদের কোনো ধরনের বাংলা শেখানো হতো না, বাংলা আমরা আমরা বলা বা লেখার কোনো আমাদের হ্যাবিট ছিল না। তো বাসায় যাওয়ার পর আমরা আমাদের বাবা মায়ের চলতি ভাষাটাই ব্যবহার করতাম, যেটাই আমরা জানি যে এভাবেই বলতে হয়, আর লেখা তো হতোই না। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার প্রশ্ন যে আমরা কেন এখনো সেই বাংলা চর্চা করা, এটা প্র্যাকটিস কেন আমরা বাড়াচ্ছি না, সিলেবাস তিনটা মিডিয়ামের কেন একই রকম হচ্ছে না, আর সেটা ইমপ্রুভ করার জন্য আমরা কোন স্টেপগুলো নিতে পারি, এটাই আমার প্রশ্ন ছিল।
জি, চমৎকার কথা আপনি বলেছেন। আমরা এই বিষয়ে উপাচার্য অধ্যাপিকা ডক্টর ফারজানা ইসলামের কাছে যাচ্ছি।
ধন্যবাদ।
আমরা কিন্তু সত্যি অনেকে অখুশি হই যখন শুনি যে ইংরেজিকে বাংলার মতন করে বলছে না, যারা ইংরেজি পড়াশোনা করেছে তারা ইংরেজিকে অন্যরকম করে বলছে, বাংলাটা তো আরো ভিন্ন। এখন আমরা এটা শুধু যে এখানে দেখছি তা না, যারা মাদ্রাসায় পড়ে তাদের বাংলাও কিন্তু ভিন্ন, আমাদের বাংলা যারা গ্রামে বসবাস করেন সেই মানুষদের বাংলাটাও ভিন্ন। বলতে খুবই দুঃখজনক যে আমাদের ভিডিওতে বিশেষ করে টেলিভিশন নাটকে ওই কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ তুলে ধরার নামে এতই মানে বিচিত্র ধরনের বাংলা বলা হয় যে আমরা আসলে অনেকে সেটা বুঝি না এবং অনেকে বুঝতে চাইও না। মানে একটা তো সাধারণ বাংলাতে আমরা পাবো প্রথমে, তো সেটি কিন্তু পাচ্ছি না। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, স্কুলে 40 মিনিট পড়েছে, এটা দুর্ভাগ্য যে কতক্ষণ সময় পড়ানো হয়েছে যে খুবই ন্যূনতম সময়, কিন্তু বাংলায় বাবা মায়ের একটা চর্চা থাকা উচিত, বাসায় ভালো করে শুদ্ধ বাংলায় কথা বলবে ছেলে মেয়েদের সাথে। সেটা যখন বলবেন না এবং এনকারেজ করবেন, আমার ছেলে ইংরেজি পড়েছে, আমার মেয়ে ইংরেজি পড়ছে, এটা বলে দিতে যদি গর্বিত হতে চান তাহলে ও ধরনের ভাঙা আঁকা বাঁকা বাংলা শেখাবেন ছেলে মেয়েদেরকে। তো আমার আমার কাছে খুবই মনে হয় যে যেমন ধরুন এখন আমার রেডিওতে গান শুনিয়ে আমি গ্যামে বসে থাকলে রেডিও গান শুনতে পছন্দ করি, কিন্তু গান শুনতে পছন্দ করি কিন্তু উপস্থাপক উপস্থাপিকা যারা থাকেন তাদের ভাষা শুনতে পছন্দ করি না। মানে ওই বাঘ আর এই মানে একটা অন্য ধরনের বিকৃত উচ্চারণের মধ্য দিয়ে বাংলা বলছে ইংরেজির নামে। আমি মনে করি যে এই সবটা মিলে একটা বিশেষ একটা বিষয় স্পষ্ট হয়েছে যে আমরা বাংলাটার প্রতি মমতা হারিয়ে ফেলছি। বাংলাকে যে যত্ন করতে হবে, বাংলা যে আমাদের বড় আদরের ধন গর্বের বিষয়, এটি সম্ভবত আমরা আমাদের ছেলে মেয়েদের মাথায় দিতে পারিনি, তার আমরা নিজেরাই কতটুকু নিয়েছি আমার সে সন্দেহ আছে।
জি অধ্যাপক আহমেদ রেজা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইংরেজি মাধ্যমের ছেলেমেয়েরা স্কুলে সারাক্ষণ ইংরেজি বলছে, বাংলা বললে তাদের শাস্তি দেওয়া হচ্ছে এবং বাড়িতে এসে আঞ্চলিক বাংলা বলছে, তাহলে তারা তারা প্রমিত বাংলা শিখবে কি করে?
এটা আমি অনেকদিন ধরে আমি ইংরেজি বিভাগে শিক্ষকতা করি, এখানে আমার বিভাগে আমি দেখেছি যে অনেক বেশিরভাগ ছেলেমেয়েই বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে, কিন্তু কেউ কেউ ইংরেজি ভার্সন যেটাকে বলে, অর্থাৎ বাংলা বইগুলোর ইংরেজি অনুবাদে যেটা হয়েছে সেগুলো পড়ে, এবং কেউ কেউ একেবারে ইংরেজি মাধ্যমেই পড়ে, মানে বাইরের সিলেবাস পাঠ্যক্রম অনুসরণ করে। আমার সবগুলি আমি ফরজানা ম্যাডামের সঙ্গে একেবারে একমত যে তিনি আমাদের পরিস্থিতি সম্পর্কে সামূহিক যে একটা কথা বলেছেন সেটা আমি পুরোপুরি একমত, এবং আমিও দেখেছি যে সামগ্রিকভাবে বাংলা ভাষার বিষয়ে ছেলেমেয়েদের যে দখল ঠিক যেটা আছে সাধারণভাবে আমি বলতে চাই, ব্যতিক্রমের কথা বলছি না, সেটা কিন্তু যথেষ্ট সন্তোষজনক নয়। আমার একটা ঘটনা মনে পড়ছে, 1973-74 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে বাংলা ভাষার একজন বিখ্যাত পণ্ডিত ডক্টর দানিয়েল চুক এসেছিলেন, এবং তিনি ভীষণ মুগ্ধ নতুন বাংলাদেশ দেখে, নতুন এখানে স্বাধীনতা সব জায়গায় দেখে সবকিছু নতুন ভাবে হচ্ছে, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে আপনার কাছে কিছুই বিস্ময়কর লাগেনি, একটু অন্যরকম? তখন তিনি বললেন হ্যাঁ, একটা জিনিস আমার কাছে অন্যরকম লাগে। সেটা সাংবাদিক জিজ্ঞেস করলেন কি, সেটা হচ্ছে উনি বললেন যে এখানে মানুষগুলো শুদ্ধ ভাষায় বাংলা বলতে পারে না, এটা কিন্তু উনি বলেছিলেন 1974 সালে। তার মানে এখানে মানে সমস্যাটা বাড়িতেও যেমন আছে স্কুলে এবং কলেজে, বিশেষ করে স্কুলে এটা আছে, বাংলাটা অনেক জায়গায় ঠিক যেভাবে শেখানো দরকার সেখানে সেভাবে শেখানো হচ্ছে না। এবং পাশাপাশি যে আরেকটি বিষয়, যেমন অনেক স্কুলে আমি দেখেছি যে বিতর্ক আবৃত্তি সুকুমার শিল্পের যে চর্চা, যেটা ধরুন শুদ্ধ উচ্চারণ শেখা ভালো বাংলা বলার ক্ষেত্রে একটা ভীষণ রকম সহায়ক একটা ব্যাপার হয়, সেটা ঠিক ওইভাবে যতটা দরকার ওইভাবে হয় না। আমি যেমন ধরে যাই ক্যাডেট কলেজে, আমি প্রায়শই যাই বিচারক হিসেবে, সেখানে দেখি ছেলেমেয়েরা ইংরেজিটাও ভালো জানে বাংলাটাও ভালো জানে। সেটার কারণটা হচ্ছে সেখানে ওদের স্কুলিংটা এত ভালো, ট্রেনিংটা এত ভালো যে সেটা অন্য স্কুলগুলোতে নেই, এবং ইংরেজি মাধ্যম স্কুলে তো অবশ্যই বাংলা অবহেলিত।
রেজা, আপনি জানেন যে আপনি আমি আমরা দুজনেই একই স্কুলে পড়েছি একসময়, সায়েন্স স্কুলে, এবং ইংরেজি মাধ্যমেই পড়েছি, কিন্তু বাংলা চর্চা আমাদের তেমন মন্দ নয় আশা করি। তো এখন যেটা হয়েছে সেটা যে এই এই যে প্রিয়তা ইফতিখার বললেন যে আসলে বাংলা সিলেবাস যেটা তাদের, সেই সিলেবাসে একটা বড় রকমের ঘাটতি আছে, তারা মূলধারার বাংলা তাদের শেখানো হচ্ছে না, খুব সামান্য কিছু নামকাওয়াস্তে শেখানো হচ্ছে। তা আমি অধ্যাপক অধ্যাপিকা কাবিরী গায়েনের কাছে যাব।
স্যার, আমি একটু অপেক্ষা করছিলাম, আমি প্রিয়তি যখন কথা বলছিলেন তখন আমি মজা পাচ্ছিলাম, কারণ আমি ওইভাবেই হয়তো কথা বলি যে উনি প্রত্যেকটি বাক্যে বাংলা বাংলা বাক্যে কতগুলো করে ইংরেজি শব্দ বলছিলেন, এবং আমরাও দেখি যে আমরাও এইভাবে বলি। এখন এটি যে শুধুমাত্র ইংরেজি শিক্ষায় যারা শিখছেন, ইংরেজি মাধ্যমে যারা পড়াশোনা করছেন তাদেরই যে এমনটা হচ্ছে এমন কিন্তু নয়, আমাদেরও হচ্ছে। আমার কাছে স্যার মনে হয় যে আমাদের মাতৃভাষাকে উচ্চশিক্ষার সাথে এবং জীবিকার সাথে আমরা যুক্ত করতে পারিনি, ফলে আমাদের পরিবারগুলোতে স্কুলগুলোতে কিন্তু বাংলা ভাষা শেখার ক্ষেত্রে যে যত্নটি নেবার প্রয়োজন সেই যত্নটি আসলে নেওয়া হয় না। আমি বিশ্ববিদ্যালয় পর্যায়েও যখন আমাদের আমাদের ডিপার্টমেন্টের কথা আমি বলতে পারি, আমি দীর্ঘদিন ধরে ই করছি শিক্ষকতায় আছি, মডারেশনে যখন যাই তখন কি এবং কি এর যে পার্থক্য এটা কিন্তু আমাদের শিক্ষকদের মধ্যে আমরা দেখি না। বা এই যেহেতু বানানের ক্ষেত্রে প্রতিযোগিতা এবং প্রতিযোগিতা এই দুটো বানানের যে মানে ইতাপত্যযোগ হবে বা ইকাপত্যযোগ হবে এইটার যে শেখানোর, এবং তো আমি একটা কথা বলি দুঃখের সাথে, আমাদের দেশে ধরেন যারা ইংরেজি ভালো জানেন তাদের চাকরিটা ভালো হয়, সেজন্য ইংরাজিটা যত্ন করে শেখানো হয়, এমনকি আরবি মাধ্যমে যারা শেখেন যারা মাদ্রাসা শিক্ষায় আসেন তাদেরও কিন্তু ধর্মীয় নানা ক্ষেত্রে তাদের ভালো চাকরি হয়। কিন্তু আপনি এমন একটি বিজ্ঞাপন চাকরি পাবেন না যেখানে বলা আছে যে ভালো বাংলা জানা মানুষের চাকরির কোন সুবিধা হবে, ফলে যেহেতু এটিকে অর্থকরী করে উঠতে পারেনি, উচ্চশিক্ষার সাথে যুক্ত করে উঠতে পারেনি, কাজে বাংলা ভাষাটা শেখানো হয় খুবই দায় সারা গোছের, এবং ভালো বাংলা শিক্ষা
আমাদের আরে একজন এখন টেলিফোন লাইনে আছেন, তিনি হচ্ছেন নিজেও বাংলা ভাষার শিক্ষক, ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এখানে ওয়াশিংটনে জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের ডক্টর আমিনুর রহমান।
বাংলা ভাষা পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়, যে কোনো জীবিত ভাষার মতোই বাংলা ভাষা নিয়মিত পরিবর্তন হচ্ছে। এটা যদি আমরা বলি যে ১৯ শতকে বাংলা ভাষা শুরুতে যেমন ছিল রাজা রামমোহন রায় বা বিদ্যাসাগরের সময় বা রবীন্দ্রনাথের প্রথম দিকের লেখাতেও যেমন ছিল, সেটা আস্তে আস্তে পরিবর্তিত হয়েছে। প্রমথ চৌধুরীর প্রচেষ্টায় সবুজ পত্রের হাত ধরে বাংলা ভাষা যে বিরাট পরিবর্তন হয়েছে তার আরো খানিকটা পরিবর্তন আমরা লক্ষ্য করি ৩০ এর দশকে, বিশেষ করে রবীন্দ্রনাথের পরবর্তী লেখার মধ্যে। যখন মানে ব্রিটিশ ভারত ভাগ হচ্ছিল তখন বাংলা ভাষা, বিশেষ করে পূর্ব বাংলার ভাষা কি হবে সে নিয়ে পণ্ডিতদের মধ্যে নানা রকম বিতর্ক হয়েছে। বিতর্কে অংশ নিয়েছিলেন অনেকেই, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিতর্কে অংশ নিয়েছিলেন, মুনির চৌধুরী বিতর্কে অংশ নিয়েছিলেন, এবং তাদের নানা মত ছিল। এবং সে সময় একটা পরিবর্তন এমন হয়েছিল যে এমনকি সিলেটি ভাষাটাও আলাদা একটা ভাষায় পরিবর্তিত করার একটা প্রচেষ্টা তৈরি হচ্ছিল, এবং দেবনাগরী লিপি ব্যবহার করে সিলেটি ভাষাটাকে আলাদা একটা ভাষার মর্যাদা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। মুনির চৌধুরী সেই সময় একটা খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখেছিলেন, সেখানে তিনি বলেছিলেন বাংলা ভাষার চরিত্র কেমন হওয়া উচিত এবং সেটির রূপ কি হওয়া উচিত। তিনি নানা যুক্তি প্রমাণ দিয়েছিলেন, এবং শেষে তিনি যে মোদ্দা কথাটি বলেছিলেন তা হচ্ছে যে বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা, এটা ঠিক, কিন্তু মায়ের ভাষা মানে মায়ের গ্রামের ভাষা না। ব্যাখ্যা করে বলেছিলেন, আমার মনে ভয় ঢুকেছে, এরকম একটি বাক্যকে যদি আমরা মনে করি যে কেউ তার আঞ্চলিক ভাষায় বলতে চেষ্টা করবে, আমার মনে ডর সন্ধাইছে, এটা তার বাড়িতে চলতে পারে, এটা তার গ্রামে চলতে পারে, কিন্তু এটা প্রমিত জনের ভাষা না। এটা অনেকটা যেমন মুনির চৌধুরী বলেছিলেন যে পোশাক পরিবর্তনের কথার মতো, যেমন ঘরে আমরা একরকম পোশাক পরি, যখন বাইরে যাই, জনসমাগমে যাই, তখন অন্য আর একটা পোশাক পরিধান করি। কিন্তু ভাষার এই পরিবর্তনটা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, সেটি কি জোর করে করা হচ্ছে নাকি সেটি চাপিয়ে দেওয়া হচ্ছে, অথবা সেই পরিবর্তনটা স্বাভাবিকভাবেই হচ্ছে? 19 শতকে ভাষা পরিবর্তন হয়েছিল খুব ধীর গতিতে, একালের ভাষা আরো দ্রুত গতিতে পরিবর্তন হয়। নানামুখী চাপ আছে সেই পরিবর্তনের মধ্যে, এবং সেই পরিবর্তনের জন্যে দায়িত্ব, কিন্তু নানামুখী দায়িত্ব আছে। মূল বিষয় যেটা হচ্ছে, এখন যেভাবে বাংলা ভাষা পরিবর্তিত হচ্ছে, সেই পরিবর্তনটাকে চাপিয়ে দেওয়া পরিবর্তন নাকি স্বাভাবিক পরিবর্তন নাকি দায়িত্বহীনতা, এই প্রশ্নটা কিন্তু সামনে আসে। দায়িত্বহীনতা এই জন্য বলছি যে এখানে বহুপক্ষীয় দায়িত্ব আছে যেভাবে বাংলা ভাষাটা বর্তমানে পরিবর্তিত হচ্ছে। বাড়ির দায়িত্ব আছে, বিদ্যালয়ের দায়িত্ব আছে, গণমাধ্যমের দায়িত্ব আছে, এবং ব্যক্তিগত সচেতনতারও কিন্তু দায়িত্ব। গণমাধ্যম যে ভাষায় এখন নাটক চর্চা করছে, সেই ভাষাটি কতটা বাংলা ভাষা আর কতটা চাপিয়ে দেওয়া মায়ের গ্রামের ভাষা, সেটি বিবেচনা করে দেখা দরকার। আর অপপ্রয়োগের কথা বললাম, প্রতিনিয়ত সংবাদ ব্যবহার করছে, সংবাদ মাধ্যম ব্যবহার করছে এমন সব শব্দাবলী, যে শব্দাবলী আসলেই অগ্রহণযোগ্য। যেমন কিছুদিন আগেই আমি একটি নাটক দেখেছি, সেখানে বারবারই ব্যবহার করা হচ্ছে যে আমার স্বামী আমাকে খুব প্যারা দেয়, অথবা কেমন আছিস বন্ধু বলতে বিন্দাস আছি। এখন এই ধরনের শব্দ যখন আপনি বাংলা ভাষায় ব্যবহার করতে শুরু করবেন, তখন সেগুলো কি আদৌ বাংলা ভাষা, নাকি এগুলো আমরা কোথাও থেকে জুড়ে এনে জোর করে বসিয়ে দেওয়ার চেষ্টা করতে? আর শব্দ ব্যবহারের যে অশুদ্ধি, সেটি তো চারদিকে তাকালেই দেখা যায়। কোনোভাবেই আমরা সংবাদ সম্মেলনকে ছাড়াতে পারলাম না, আমরা এখনো পর্যন্ত বলতে পারলাম না এটা সংবাদ সম্মেলন নয়, এটা সাংবাদিক সম্মেলন। শ্রদ্ধাঞ্জলি বানান পরিবর্তন হতে হতে এমন অবস্থা দাঁড়িয়েছে যে গতকাল আমি খবরের কাগজে দেখেছি একটি সংগঠন বিভিন্ন ফুলের দোকানে দাঁড়িয়ে থেকে শহীদ মিনারে যে পুষ্পার্ঘ দেওয়া হবে, সেখানে শ্রদ্ধাঞ্জলি বানানটি শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করবে। সবশেষে একটা কথা আমি বলতে চাই, তা হচ্ছে আমাদের ভাষার প্রতি ভালোবাসা সত্যি খুব আনুষ্ঠানিকতা সর্বস্ব হয়ে উঠেছে, সবকিছুর ভেতরে বাণিজ্য ঢুকে পড়েছে, সকল রকম কর্মকাণ্ডে এখন বাণিজ্য নির্ভরতা প্রবল ভাবে দেখা যায়। যেখানে বাণিজ্য ঢুকে পড়ে, সেখানে বাণিজ্য কোনো কিছুকে শুদ্ধ থাকতে দেয় না।
ধন্যবাদ ডক্টর আমিনুর রহমান আপনার এই চমৎকার বিশ্লেষণের জন্য। আমি প্যানেলিস্টদের কাছে যাওয়ার আগে একটা কথা বলি, যে যে বাণিজ্যের কথা বলা হলো, সম্প্রতি একটা বিজ্ঞাপনে লক্ষ্য করেছিলাম এই প্যারা শব্দটি, যেটি আমিনুর রহমানও উল্লেখ করেছেন, ব্যবহার করা কষ্ট দেওয়া অর্থে, সম্ভবত এটা পীড়ার একটা অপভ্রংশ, সেটা চলে এসছে। কঠিন শব্দ, এখন কঠিন শব্দটি আমরা জানি, এটি বাংলা শব্দ, কিন্তু এর মানেটাই পরিবর্তিত হয়ে গেছে এখন তরুণ সমাজের কাছে, দারুণ এরকম একটা অর্থ ব্যবহার করছে, কিংবা জটিল, জটিল শব্দটা তো একেবারেই নেতিবাচক অনেকটাই, কিন্তু বলা হচ্ছে কোনো সুন্দরী মেয়েকে দেখে হঠাৎ বলা হচ্ছে মেয়েটি তো জটিল। তো এই যে অর্থের পরিবর্তন ঘটেছে এবং বাণিজ্যিক কারণে ঘটেছে, আরেকটা বিষয় হচ্ছে সামাজিক মাধ্যমের কারণে ঘটেছে, সেটা অবশ্য ইংরেজিতেও বেশ কিছু পরিবর্তন এসছে, ফেসবুকে টুইটারে নানান রকম শব্দ ইংরেজি ব্যবহৃত হচ্ছে এবং মানেগুলি পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটা একটা দিক আছে। এমনকি এই যে ওয়েব আমরা বলি, ওয়েব পেজ, ওয়েবের মানে তো সম্পূর্ণ আলাদা ছিল, হয়তো মাকড়সার জাল হতে পারতো, কিন্তু এখন অন্যরকম ব্যাপার হয়ে গেছে। তা আমি বাংলা ভাষার এই যে দিকটি সম্পর্কে ডক্টর আমিনুর রহমান আলোকপাত করলেন, সেই সম্পর্কে আমি উপাচার্য অধ্যাপিকা ফারজানা ইসলামের মতামত চাইছি।
আমার খুবই ভালো লেগেছে, সময়োপযোগী এবং খুব একটা চিন্তাশীল মন্তব্য করেছেন, বিশ্লেষণ করেছেন। আমি নিজেও সাক্ষর চিন্তা করে শুধু এই শব্দটি যে বললেন প্যারা, আমার তো আমার একটি ছেলে আছে, ও প্যারা বললেই আমার গায়ে রাগ উঠে যায়, প্যারা শব্দটা ব্যবহার করবে না, কারণ আমি প্যারা ব্যবহার করে। তারপরে এই ধরনের অনেকগুলো শব্দ, যেমন ধরেন সেরম সুন্দর, সেরম সেরকম শব্দটাও বলছে না, সেরম সুন্দর, হ্যাঁ এরকম মানে প্রচুর শব্দ চলে এসেছে, যেগুলো আমরা আগে বলতাম অপভ্রংশ, এখন তা বলি না, কিন্তু সেটা নিয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। এবং বন্ধুদের কথায় যেটা হয়েছে, ধর বাংলায় একটু সম্মানজনক সম্পর্ক সেখানে ঐতিহ্যকারী চলে এসেছে, ঠিক আছে, বলতেই পারে সম্পর্ক উপর নির্ভর করে, কিন্তু সে তুই এর সাথে সাথে যে সকল শব্দ ব্যবহার করে সেগুলো আমাকে বলতে পারেন যে আমি কি একটু বর্তমান মনের মানুষ, বললেন বলেন আমি মেনে নিতে রাজি আছি, কিন্তু আমি মনে করি সুন্দর ভাষা শোনার আনন্দ পরিবেশিত এবং আমরা যেটাকে বলি যে পন্ত বাংলা হোক অবিত ইংরেজি হোক, যেমন আমি যে সত্যি কথা আমি ইংল্যান্ডে থেকেছি, আমেরিকা থেকেছি, আমি ইংল্যান্ডের ইংরেজি বুঝতাম, বুঝি স্পষ্ট ওরভাবে, কিন্তু আমেরিকায় বা বিশেষ করে যে ওয়াশিংটনে গিয়েছিল আপনার সাথে দেখা হচ্ছিল, অনেক সময় আমি শব্দগুলো বুঝি না, হ্যাঁ একটু অন্যরকম লাগে, কিন্তু তারপরেও ধরো ওটা তো অন্যের শব্দ, অন্যের ভাষা, একটু উচ্চারণের ব্যাপার আলাদা থাকতে পারে, কিন্তু বাংলায় আমি মনে করি আমাদের এখন সময় হয়েছে, আমরা সবাই নানান ক্ষেত্রে কাজ করছি, যে ক্ষেত্রগুলো শুধু দেশের মধ্যে না, এগুলো বাইরেও আমরা কিন্তু বাইরের লোকের সাথেও এখন কথা আদান প্রদান করি, আমাদের ভাষাটা যেন একটু বর্জিত পরিশীলিত হয়, এইটুকু আমরা চাই, আমরা চাই একদম আবার একেবারে ধরেন পশ্চিমবঙ্গের ভাষায় এভাবে স এবং সয়ের ঝামেলা আছে, আমরা আমার সেখান থেকে কিন্তু ভালো আছি, আমরা যদি সেটা সেটা প্রসার করতে পেরেছি এটা আলাদা আমাদের কাছে সুন্দর দৃষ্টি শোনে আমাদের কাছে, কিন্তু ইচ্ছে করে আমি যখন এই প্যারার মতো শব্দ ঢুকাতে থাকবো এবং একটার পর একটা শব্দ নিয়ে আসবো, যে শব্দগুলো আমার যে ভাষার যে সৌন্দর্য সে সৌন্দর্যটা আর ধরে রাখতে পারছে না, আপনি শহীদ মিনারে দাঁড়ালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে দেয়াল জুড়ে যে সুন্দর বাংলা ওই লেখা হয় তখন, কিন্তু সেইটাই দেখবেন অন্য জায়গায় এখন আর লেখা হচ্ছে না, কারণ ওই চর্চাটাই আমরা করছি না, এবং আমি খুবই দুঃখের সাথে বলি যে শিক্ষক ছাত্রকে সাহস করে কখনোই বলে না যে বাংলাটা ঠিক করে বলো, আমরা যারা দু চারজন বলি আমরা পপুলার হই না, আমি পপুলার হবার কথা আপনার চিন্তাও করি না, কারণ এখন তো জানেন উপস্থিত হয়েছে এতে পপুলারিটি থাকার কথাটা সবটাতেই দোষ, শুধু পপুলারিটি নিয়ে ভাবার আমার এ নেই, আরেকটা কথা হলো যে আমি নিজেও করলাম পপুলারিটি শব্দটি বললাম, যারা বলা উচিত ছিল, মানে আমরা অনেক বেশি বাংলায় ইংরেজি ঠুকাই, সেই ক্ষেত্রেও আমাদের যে সতর্কতা অনেক চেষ্টা করি, অনেক চেষ্টা করি আমি, কিন্তু তারপরে দেখি যে দ্বৈত হয়ে যায়, কেন হয়ে যায়, কারণ এটা একেবারেই মহামারী আকারে ঠুকে গেছে, ওরা তো ইংরেজরা তো বাংলা বলে না, ইংরেজরা তো ফ্রেঞ্চ বলে না, জার্মান বলে না,
আমরা
ওরা
আমরা আমরা পাচ্ছি, আমরা অনুষ্ঠানের প্রায় প্রান্তিক পর্যায়ে চলে আসছি, অধ্যাপক আহমেদ রেজা, আপনি কি মনে করেন এই যে শব্দগুলো সোশ্যাল মিডিয়াতে চালু হয়েছে কিংবা তরুণ তরুণীরা ব্যবহার করছেন, তরুণ তরুণীদের সবসময় কিছু কিছু আলাদা শব্দ থাকে, আমরা থাকতেও কিছু কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, এগুলো কি স্থায়িত্ব পাবে নাকি এগুলো হারিয়ে যাবে?
এটা খুব কঠিন বলা, আপনি যদি সাম্প্রতিককালের অভিধান দেখেন তাহলে দেখবেন যে কিছুকাল আগে বাংলা একাডেমি যেটা বের করেছে ব্যবহারিক বাংলা অভিধান জামিল চৌধুরীর সম্পাদনায়, অসাধারণ ভালো অভিধান, তো সেখানে আমরা দেখেছি যে আপনার ধরুন ইংরেজি শব্দ টব্দ কিছু ঢুকে গেছে, আত্মীকরণ হয়েছে, এখন একটা হচ্ছে যে তরুণরা তারা নিজেদের মতো করে চলে এবং তারা সচেতন ভাবেই হোক কিংবা অসচেতন ভাবেই হোক কিংবা স্বভাবতই হোক কিছু শব্দ ওরা ভাঙে গড়ে নতুন করে ব্যবহার করে, একটা শব্দে নতুন একটা দোতনা দেয় ব্যঞ্জনা দেয়, সেটা বোধ হয় পুরোটা বন্ধ করা যাবে না, যেমন করে নদী যেমন করে চলে, কিন্তু ভাষাটা যেন ঠিক থাকে সেটা দেখভাল করার দায়িত্ব আছে অনেকের, সরকারি শিক্ষা মন্ত্রণালয়ের আছে, বাংলা একাডেমির আছে, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের আছে, অভিভাবকদের আছে, আমাদের সবার একটা সম্মিলিত এবং একক
নিশ্চয়ই
আমাদের কাজ করতে হবে, দেখতে হবে যে ভাষাটা আমরা ঠিকভাবে ব্যবহার করছি কিনা এবং শব্দে সঠিক প্রয়োগ করছি কিনা, সুন্দর বাংলা শুদ্ধ বাংলা তৈরি করছি কিনা, ব্যবহার করছি কিনা, কাজে লাগাচ্ছি কিনা।
জি, আমরা অধ্যাপক কাবেরী গায়েনের কাছে যাওয়ার আগে আসিফ ইন্টাজ রবি, যিনি ছোট গল্প লেখক এবং কবি, তার কিছু মন্তব্য শুনি।
যে মানুষের এই ক্রমান্বয়ে কথা বলা এবং তার পারস্পরিক যোগাযোগ, এটা দিনকে দিন এক ধরনের ভাষাগত বিবর্তনের মাধ্যমে যাচ্ছে। এখন মানুষ সাম্প্রতিক সময়ে অনেক নতুন শব্দ বাংলা ভাষায় ব্যবহার করেন, যেটিকে তারা মনে করেন যে এর মাধ্যমে তিনি অন্যের কাছে নিজেকে আরো সহজবদ্ধভাবে প্রকাশ করতে পারে। যেমন আমরা যখন কোনো ব্যক্তিকে বলি যে লোকটি জটিল, আমরা একটা কথ্য ভাষা প্রায়শই ব্যবহার করি যেটি হয়তো কোনো অভিধানে নেই, যেটি সেটি হচ্ছে যে লোকটি ভীষণ গিরিঙ্গিবাস। এই গিরিঙ্গিবাস শব্দটি বা এই গিরিঙ্গি শব্দটি অভিধানে না থাকলেও দেখা যায় যে আমরা ভাষায় এটা ব্যবহার করতে করতে এটা আমাদের ভাষারই অংশ হয়ে গেছে, এবং গিরিঙ্গিবাস শব্দ বললে বা গিরিঙ্গিবাস শব্দটি উচ্চারণের সাথে সাথে যে দোতনা বা যে ব্যঞ্জনাটি তৈরি হয় অন্য কোনো ভাষায় বা প্রমিত অন্য কোনো শব্দে বা প্রমিত কোনো শব্দ ব্যবহার করলে হয়তো সেই দোতনাটি এই মুহূর্তে তৈরি হচ্ছে না। একইভাবে যখন কেউ দুষ্টুমি করে আমরা তাকে বলি যে আমার সাথে তুমি বিটলামি করো না। এই বিটলামি শব্দটাও কিন্তু অভিধানে নেই, কিন্তু এটি আমরা কথায় কথায় ব্যবহার করতে করতে এটি আমাদের ভাষার একটি অংশ হয়ে গেছে। তো এটা পণ্ডিতেরা কি বলবেন জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা ভাষার এক ধরনের সৌন্দর্য। মানুষ যখন তার নিজের ভাষায় কথা বলে সে তার পুরো স্বাধীনতাটা ব্যবহার করে সেখানে, এবং ব্যবহার করতে গিয়ে অনেক সময় নতুন কিছু শব্দ এইভাবে বাংলা ভাষায় চলে আসে। এটা স্বাধীনতার একটা সুফল, কিন্তু প্রত্যেকটা স্বাধীনতার এক ধরনের কুফল আছে। কারণ হচ্ছে যে স্বাধীনতা সাথে দায়িত্বশীলতার প্রশ্নটিও জড়িত। কাজেই আমরা ভাষাকে অধিক যোগাযোগ বান্ধব করতে গিয়ে আমরা ভাষাকে যেন এমন জায়গায় নিয়ে না যাই যাতে করে ভাষাটা ব্যবহারের চাইতে, যেটাকে আমরা বলতে পারি যে ভাষার অপব্যবহারটা বেশি হচ্ছে।
ধন্যবাদ, ধন্যবাদ রবি আপনাকে। এবং এই যে প্রসঙ্গটি উত্থাপন করলেন এই বিষয়ে আমি অধ্যাপিকা কাবেরী গায়েনের কাছে যাচ্ছি।
আসলে আলোচনাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, খুব ভালোই লাগছিল। বিভিন্ন ভাষায় আমি দেখেছি ইংরেজি ভাষার যদি আমরা অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিটা দেখি, তাকে প্রতি বছর শেষে পৃষ্ঠার শেষ গুলোতে দিকে নতুন নতুন ভাষা যুক্ত হচ্ছে, অন্য অন্য ভাষা থেকে এসে তান্দুরি ঢুকেছে, নানরুটি ঢুকেছে, এই জাতীয় জিনিসগুলো ঢুকেছে সেখানে। কাজে ভাষায় যদি নতুন শব্দ আসে সেটা আমার কাছে খুব একটা ভয়ের কিছু মনে হয় না, কারণ নানা ধরনের ভাষার শব্দ ঢুকে একটি ভাষা চলমান থাকে এবং সমৃদ্ধ হয়। কিন্তু মুশকিল হলো যখন অদ্ভুত মিশর গুলো হয় বাংলা ইংরেজির, যেমন আমরা দেখি এফএম রেডিওতে যদি আপনি শুনেন ব্রো সি মেট, ফেসবুকে আপনি দেখবেন গিবন অকা কুতায়, এই জাতীয় শব্দগুলো খুব অকাতরে ব্যবহৃত হচ্ছে, সেটাও আমি খুব সমস্যা মনে করি না, যতক্ষণ এটা মৌখিক ভাবে থাকে। কিন্তু লিখিত রূপেও আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা কোনো বানানের ধার ধারছি না, আমরা বাক্যের সংগতির জায়গাতে ধার ধারছি না। বাংলা নাটক যদি আপনি দেখেন তাহলে দেখবেন টেলিফোন নেই, উচ্চবিত্ত সেই ঘরের ছেলেমেয়েরা বলবে খাইছি, পড়ছি, গেছি, আর গ্রামীণ হলে তারাও একটা অদ্ভুত একটা কৃত্রিম ভাষা বলবে কইনি, এইরকম করে কথা বলে। আমার কথা হচ্ছে বাংলা ভাষা অত্যন্ত সমৃদ্ধ, সৌন্দর্যমণ্ডিত, শ্রুতি মধুর এবং সহজ একটি ভাষা, সুন্দর একটি ভাষা। কোন ভাষায় যদি সাহিত্য, শিক্ষা, সিনেমা এবং সঙ্গীতের মতো জায়গাগুলোতে যদি উচ্চমান বজায় থাকে তবে সেই ভাষার উচ্চতা নির্ধারিত হয়। আমরা এই জায়গাগুলো মিস করে যাচ্ছি কিনা, আমরা এই জায়গাগুলো ধরতে পারছি কিনা, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের ওই জায়গাটিতে নজর দেওয়ার সময় এসেছে।
জি নিশ্চয়ই, মানে বিষয়টি যেটি আজকে আমরা আলোচনার মধ্যে আনলাম সেটা হলো ভাষার বিবর্তন হবে, সব ভাষারই বিবর্তন হয়, বাংলা ভাষারও বিবর্তন হবে। এখন সেই বিবর্তনটা কতটা শুদ্ধভাবে হচ্ছে, কতটা অশুদ্ধভাবে হচ্ছে সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। সেটা উচ্চারণের দিক দিয়ে হোক, সেটা শব্দ প্রয়োগের দিক দিয়ে হোক, সেটা ভিন্ন ভাষার প্রভাবের কারণে হয়। যেমন অনেকে বলেন কেন কি, এখন কেন কিটা এসছে আসলে হিন্দি এবং উর্দু থেকে, এবং এটা অনুবাদ খুব লিটারাল ট্রান্সলেশন হয়ে যায় যে কেন কি, মানে কারণ বলতে গিয়ে কেন কি বলছেন। তো এইরকম আরও অনেকগুলো বিষয় আছে। আমি শেষে একদম আমরা প্রান্তিক পর্যায়ে আছি, 30 সেকেন্ডের মধ্যেই আমি অনুরোধ করব উপাচার্য অধ্যাপিকা ডক্টর ফারজানা ইসলামকে উপসংহারে দু কথা বলার জন্য।
সবার আলোচনা শুনে আমার খুব ভালো লাগলো, প্রত্যেকে নিজে নিজের অবস্থা থেকে কিছু একটি কথাই বলেছেন যে ভাষা পরিবর্তনশীল, ভাষা বদল হবে, কিন্তু তার মধ্যে দিয়েও একটি পরিমিতি বোধ, পরিমিত পরিশীলিত একটি ভাষার উদ্ভব, এটি প্রয়োজন আছে। এবং আমরা যত শিক্ষিত হব, সবার যত শিক্ষিত হবে, ততই কিন্তু এই আশাটা আমাদের মধ্যে আরো বেশি গেঁথে বসবে। যখন লেখাপড়াটা শিখিনি, 18 কোটি দেশের মানুষের, দেশের লোক যখন শুদ্ধ ভাষায় কথা বলতে পারেনি, পড়তে পারেনি, তখন আমরা এটাকে ক্ষমা করতে পারি।
আমাদের এখানে ইতি টানতে হচ্ছে, আমাদের এখানে ইতি টানতে হচ্ছে উপাচার্য অধ্যাপিকা ডক্টর ফারজানা ইসলাম, অধ্যাপিকা ডক্টর কাবেরী গায়েন এবং অধ্যাপক আহমেদ রেজা, আপনাদের সকলকে ধন্যবাদ। হ্যালো ওয়াশিংটনে এই সংকলন এখানেই শেষ হলো।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
বাজনা বদলেই বুঝতে পারছেন এবারে সংক্ষিপ্ত সংবাদ শোনার পালা, এবং সংবাদ শুনব আমরা সরকার কবিরউদ্দিনের কাছে।
আর অল্প কিছু পরেই শুরু হতে চলেছে মহান একুশের প্রথম প্রহর। সবাইকে একুশের শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে নিবেদন করছি আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক উমরের একটি রিপোর্ট।
আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ টহল জোরদার করেছে। এ বিষয়ে র‍্যাব 12 কোম্পানি কমান্ডার এস এম মোর্শেদ হাসান ভয়েস অব আমেরিকাকে জানান,
যে সমস্ত স্থানগুলিতে এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে, এই সমস্ত স্থানগুলির নিরাপত্তা এবং সাধারণ মানুষ যেন খুব সহজে এবং নির্বিঘ্নে নিরাপত্তার মধ্যে এই দিবসটি উদযাপন করতে পারে, এজন্য এই দিনের যে সমস্ত কর্মসূচি জেলা প্রশাসন থেকে নির্ধারিত করা হয়েছে, সকল ইভেন্টেই আমাদের জোরালো ভূমিকা থাকবে।
এদিকে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় ফুলের বাজার বগুড়ায় চলছে শেষ সময়ের বেচা কিনা। প্রতীক উমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
এখন অন্যান্য সমাচার সংক্ষিপ্ত সংস্করণে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন ভারত সফরে নতুন দিল্লিতে রয়েছেন। ওখানে তিনি বলেন যে সন্ত্রাস এমনই এক উদ্বেগের বিষয় এককভাবে কোনো দেশের জন্যই, যা ভিন্ন কিছু নয়, এবং সন্ত্রাস দমনে তাঁর দেশ ভারতের সঙ্গে সহযোগিতা করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোরের সঙ্গে বলেছেন, গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেওয়াল গড়তে জরুরি অবস্থা ঘোষণার সর্বত এখতিয়ার রয়েছে তাঁর। এর অর্থায়নে কংগ্রেসের মুখাপেক্ষী না হয়েও এটা তিনি করতে পারেন অবশ্যই। 16টি রাজ্য ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মামলা রুজু করেছে। ট্রাম্প বলেছেন, মামলায় জিত আমাদের হবেই। প্রেসিডেন্ট ট্রাম্প 2016 নির্বাচনী প্রচারণাকালে দুই নারীর মুখ বন্ধ করার জন্য তাদের অর্থ প্রদান করার বিষয়ে তদন্তের বিষয়টি ট্রাম্পেরই মিত্রস্থানীয় একজনের এখতিয়ারে ন্যস্ত করতে বলে তাঁর সাবেক ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলকে বলেছিলেন, এ কথা সত্য নয় বলে উল্লেখ করেছেন এখন তিনি। সিরিয়ায় এখনও যে শেষ একটা এলাকা ইসলামিক স্টেট জঙ্গিদের কব্জায় রয়ে গিয়েছে, ওখান থেকে অসামরিক লোকজনকে সরিয়ে নিতে কাজ করছে একটি ট্রাক বহর। আজ বুধবার 8টি ট্রাকযোগে লোকজনকে বাগুজ আদালত থেকে, জনপদ থেকে এখন হটিয়ে নেওয়া হচ্ছে।
অমর একুশের ভাষা শহীদদের প্রতি আনত শ্রদ্ধা জানিয়ে ওয়াশিংটন থেকে ভয়েস অব আমেরিকার আজকের বাংলা অনুষ্ঠান এখানেই শেষ হল। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম হোসেন, প্রকৌশলী ছিলেন থমাস ব্লন্ডেট, এবং ফেসবুক লাইভে সহায়তা করেছেন সাফিউল আলম মাসুদ। আমি তাহিরা কিবরিয়া আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।